মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন এইচপি লাভক্রাফটের কাহিনী অবলম্বনে কফিন রাখার ঘরে। জাপানে গেলে এক বিচিত্র পেশার মানুষ দেখতে পাবেন আপনি। এদের পোশাকই নাম ওসিয়া বা প্যাসেঞ্জার পুশার। কাজ হলো কোনো ভিড় বাসে কিংবা ট্রেনে লোক ওঠার সময় তাদেরকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া। আমাদের দেশে এ কাজটা সাধারণ মানুষই করে থাকে, কেবল বদলে পয়সা পায় না। তবে এছাড়াও আরও বিচিত্র পেশা থাকে মানুষের। এই যেমন ধরুন আন্ডারটেকার, না না, যার কথা ভাবছেন তার কথা বলছি না, বলছি সেই আন্ডারটেকারদের কথা যাদের পেশা হলো মৃতদেহের সৎকার করা, আমাদের নশ্বর শরীরকে ইহলোক থেকে পরলোকে টেনে নিয়ে যাওয়া। তাদের ঝুলিতে নিশ্চয়ই আমাদেরকে শোনানোর মতো কিছু না কিছু গল্প থেকেই যায়।
ভাইটি,
এ কি আপনি আবার এসেছেন? বেরোন এখান থেকে।
না, বলছিলাম লাস্ট বাবু তো মরে ভূত হয়ে গেছে।
এদিকে আমার সংসার আর চলছে না, একটা কুচি বউ আছে বাড়িতে,
তো আমি কি করবো?
খুব অর্থ কষ্টে আছি ভাই। চলতে থাকলে এই রুদ্রাক্ষের মালা গলায় দিয়ে আমি ঝুলে পড়ব।
দেখুন, ভূতেদের পক্ষে আত্মহত্যার হুমকি দেওয়া সম্ভব নয়। আচ্ছা, পরের সপ্তাহে আপনার গল্প আসছে, তারপর দেখছি।
বেঁচে থাকো ভাইটি।
আপনিও মানে আসুন, এখন
শুনতে থাকুন এইচপি লাভক্রাফটের কাহিনী ইন দ্য ভল্ট অবলম্বনে আমাদের আজকের গল্প কফিন রাখার ঘরে। কোনো গল্পের বর্ণনায় নিজের পারিপার্শ্বিকের সঙ্গে মিল পেলে পাঠক যতটা খুশি হয় ততটা মনে হয় আর কিছুতেই হয় না। এই ধরুন কলকাতার বুকে একটা ভাঙা চড়া ইংরেজ আমলের কবরস্থান, একটা বেয়াক্কেলে ভীতু কেয়ারটেকার, রাত বিড়েতে দু একখানা অদ্ভুতুড়ে শব্দ, এই সব নিয়ে লেখা একটা গল্প পড়ে আজকাল আর প্রায় কেউই ভয় পায় না, উল্টে আনন্দ পেতে পারে। তবে জলধর বারুইকে নিয়ে যে গল্পটা আপনাদের বলতে বসেছি সেটা সত্যি ভয়ের কিনা তার বিচার আপনারাই করবেন। 1881 নাগাদ বারুই তার কবরস্থানের চাকরি ছেড়ে দেয়। ঠিক কোন ঘটনা তাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করে তা নিয়ে সে কারোর কাছে মুখ খোলেনি কখনো। লোকে বলতো জলধর বারুইয়ের চরিত্রে যে পরিবর্তন এসেছিল সেটা কাজ করার সময় দুর্ঘটনাবশত একটা কবরের ভিতর ঘণ্টাখানেক লকড হয়ে যাওয়ার ফল। তবে আমি জানি এই বিশ্লেষণের সমস্তটা সত্যি নয়। আসল ঘটনার কথা জানতেন কেবল জলধর বারুই নিজে এবং আমার বন্ধু ডক্টর দাশগুপ্ত। বারুই এখনও বেঁচে আছেন কিনা জানি না, তবে কদিন আগে ডক্টর দাশগুপ্ত মারা গেছেন। মদের ঘরে আমাকে সে অভিজ্ঞতার প্রায় সমস্তটাই জানিয়েছিলেন তিনি, ফলে আমি ছাড়া এ ঘটনার কথা আর হয়তো কেউ জানে না। 1881 সালের আগে জলধর বারুই পেকভালি নামে উত্তর ভারতের একটা সাহেব কলোনিতে শববাহকের কাজ করত। মানে গ্রামে কোনো সাহেবের মৃত্যু হলে তার মৃতদেহকে সাজিয়ে গুছিয়ে কফিনে রেখে মাটির তলায় চাপা দেওয়া অবধি গোটা কাজটার দায়িত্ব ছিল তার। তবে বারুইয়ের একটা দোষ ছিল, দায়িত্ব জ্ঞান কিংবা সাবধানতা জিনিস দুটো একেবারেই ছিল না তার মধ্যে। কফিন বন্ধ করার পর অনেক সময় মৃতদেহের ডালার কাপড় বেরিয়ে থাকতো বাইরে, এমনকি মৃতের শরীরের আকার অনুযায়ী কফিন বানাতেও সে হিসেব ভুল করে ফেলতো মাঝে মাঝে। তবে এত কিছুর পরেও মানুষটা খারাপ ছিল না, ফলে চাকরিটা থেকে গেছিল তার। গল্পটা ঠিক কোথা থেকে শুরু হয় বলা মুশকিল, গল্প বলা আমার পেশা নয়। তবে 1880 ডিসেম্বর থেকে বলা শুরু করলে একটা খেয়েই পাওয়া যেতে পারে। এই সময়ে সেমেটারির মাটি বরফে ঢেকে যায়, ফলে কবর খোঁড়া প্রায় অসম্ভব হয়ে ওঠে। তবে পেকভ্যালি গ্রামটা ছোট হওয়াতে লোকজন মরত কম। এই সময় যারা মারা যেত তাদের রিসিভিং টুম্বে রেখে দেওয়া হতো। এখানে রিসিভিং টুম ব্যাপারটা একটু বুঝিয়ে দেওয়া দরকার। কোনো কারণে মৃতদেহকে কিছুদিনের জন্য কবরস্থ করা সম্ভব না হলে সেগুলোকে রিসিভিং টুম নামে একটা পাথরের ঘরে রেখে দেওয়া হতো, অনেকটা সাময়িক মৃতদেহ সংরক্ষণের একটা ভল্ট বলা যেতে পারে। সে বছর শীত পেরিয়ে বর্ষা আসতে দেখা গেল রিসিভিং টুম্বের মধ্যে মোট 9টা মৃতদেহ জড়ো হয়েছে। অনিচ্ছা সত্ত্বেও কাজে হাত দিল বারুই। তবে প্রথম দিন দুপুর নাগাদ একটা মৃতদেহ সমাধিস্থ করার পরেই মুষলধারায় বৃষ্টি নামাতে সে কাজে ক্ষান্ত দিতে হলো। যে লোকটাকে সমাহিত করা হয়েছে তার নাম ডেরিয়াস পেক, বয়স 90 কোটায়। বারুই ঠিক করল পরদিন ম্যাথু ফেনারকে দিয়ে শুরু করা যাবে, কিন্তু ভাবাই সার, তিন দিনের মধ্যে আবহাওয়া শান্ত হলো না। চতুর্থ দিন ছিল গুড ফ্রাইডে, তবে সেসবের পরোয়া না করে বারুই 15 এপ্রিল দুপুরে আবার কবর খুঁড়তে বসল। ঘোড়ার পিঠে চাপিয়ে মৃতদেহগুলো কবরের কাছে নিয়ে এলো সে। এ সময়ে সে ঠিক প্রকৃতিস্থ ছিল না। আগের দিন রাতেই কয়েক পাইন্ট মদ পেটে পড়েছে তার। ঘোড়াটাকে চালনা করতে কিছু ভুল ভ্রান্তি হয়েছিল। কবরস্থানের কাছে এসে ঘোড়াটা একটা তীব্র ডাক ছেড়ে মাথা দোলালো। ঝড় বৃষ্টির লক্ষণ সেদিন ছিল না, তবে বেশ জোরে হাওয়া দিচ্ছিল। সেই হাওয়ার ঝাপটার মধ্যেই ভল্টের দরজা খুলে ফেলে বারুই। এই কদিনের বৃষ্টিতে স্যাঁতস্যাঁতে হয়েছিল জায়গাটা। মোট 8টা কফিন জড়ো করে রাখা আছে সেখানে, প্রত্যেকটার উপর কোনো না কোনো নাম খোদাই করা, মৃতের শরীরের মাপে তৈরি কফিন। একজনের কফিনে অন্য একজনের দেহ ঢুকিয়ে ফেলা অসম্ভব। ভল্টের ভিতরে বেশি আলো নেই, তবে বারুইয়ের দৃষ্টি ছিল পরিষ্কার। সয়ারের কফিনটা প্রথমে চোখে পড়ে তার। লোকটা ব্যাংকে কাজ করত, কয়েক বছর আগে একটা লোনের ব্যবস্থাও করে দিয়েছিল বারুইকে, পরে কালা জ্বর হয়ে মারা যায়। তবে লোকটা খুব একটা ভালো ছিল না, লোনের টাকা আদায়ে বেশ কয়েকবার নাকি অপমানও করেছিল বারুইকে। শোনা যায় মারাত্মক রকমের প্রতিহিংসা পরায়ণ ছিল মানুষটা। তার কফিনটা চিনে নিয়ে কাছে যেতেই একটা জোর হাওয়ার ধাক্কায় ভল্টের খোলা দরজাটা বন্ধ হয়ে গেল। সেটা বন্ধ হতেই আগের থেকে অন্ধকার আরও কিছুটা বেড়ে উঠল। দরজার ফাঁক থেকে ক্ষীণ আলো আসছে একটা। বিকেল আরও কিছুটা সন্ধ্যের দিকে গড়িয়েছে বলে উপরের ভেন্টিলেটরের আলো মরে এসেছে। উঠে দরজার কাছে এসে একরকম অন্ধের মতোই জং ধরা হ্যান্ডেল ঘোরানোর চেষ্টা করল পারুই, কিন্তু সেটা খুলল না। বাইরে থেকে একটা খটখট শব্দ শুনে এসে বুঝতে পারল দরজার একটা পাল্লা আর একটার উপরে এসে পড়ায় বাইরে থেকে কোনোভাবে ল্যাচটা আটকে গেছে, সেই সঙ্গে লক হয়ে গেছে দরজাটা। এই রুদ্ধ ঘরের ভিতরে বন্দী হয়ে পড়েছে সে। বার কয়েক সজোরে চিৎকার করে বারুই, যেন বাইরে দাঁড়িয়ে থাকা ঘোড়াটাই এসে উদ্ধার করবে তাকে। এই ঘটনা যখন ঘটে তখন ঘড়িতে সম্ভবত দুপুর 3:30 বাজে। বারুই ঠান্ডা মাথার মানুষ, ফলে সে বেশিক্ষণ চিৎকার চেঁচামেচি করল না। খানিক এদিক ওদিক দেখে ভল্টেরই এক কোণে কিছু লোহার যন্ত্রপাতি খুঁজে নিল সে। এই নির্জন প্রান্তরে পাথরের খড়ের ভিতরে আটকা পড়ে সে মরিয়া হয়ে উঠল। যন্ত্রপাতির মধ্যে একটা ছেনি আর হাতুড়ি খুঁজে নিয়ে সে
আবার দরজার কাছে ফিরে এলো। ভিতরটা এতক্ষণে খুটখুটে অন্ধকারে ভরে গেছে। একটা হ্যারিকেন কিংবা ল্যাম্প থাকলে সুবিধা হতো, কিন্তু সেসব নেই যখন। তখন আর অপেক্ষা না করে সমস্ত শক্তি কাজে লাগিয়ে হাতুড়ি দিয়ে ল্যাচের উপর ঘা দিল সে। তবে তাতে কাজ হলো না। ল্যাচটা খোলা এই পুরনো হাতুড়ির কম্ম নয় বুঝতে পেরে সরে এসে সে অন্য পথের সন্ধান করল। ভল্টটা খোঁড়া হয়েছিল পাহাড়ের গায়ে, ফলে উপরের ভেন্টিলেটরটা অনেকটা মাটি ভেদ করে মুক্ত হয়েছে। সেদিক দিয়ে খুঁড়ে সুবিধা হবে না। তবে দরজার ঠিক উপরে কড়ি বর্গার কাছে মাটির স্তর অপেক্ষাকৃত পাতলা। জলধর বুঝল এখান থেকে বেরোতে চাইলে ওই জায়গাটাই খুঁড়তে হবে, কিন্তু জায়গাটা মাটি থেকে অন্তত ফুট পনেরো উপরে। ভল্টের ভিতর মই জাতীয় কিছুই নেই। আশেপাশে কিছুক্ষণ তাকাতেই বারুইয়ের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কফিনগুলোকেই তো স্টেপিং স্টোন হিসেবে ব্যবহার করা যায়, মনে মনে ভেবে দেখে সে। চারটে কফিনকে একটার উপর আর একটা সাজালেই জায়গাটার কাছাকাছি হাত চলে যাবে তার। বাক্সগুলোর উপরিতল মসৃণ, ফলে উপর উপর সাজাতে অসুবিধা হওয়ার কথা নয়। খানিক বুদ্ধি খাটিয়ে এবারই ঠিক করে একেবারে নিচের তলায় দেওয়ালের সমান্তরালে তিনটে কফিন বিছাবে সে। তার ঠিক উপর থাকবে দুটো, এই দুটোর উপর পা রাখার প্ল্যাটফর্ম হিসেবে থাকবে একটা শক্তপোক্ত কফিন। এভাবে সাজালে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে কম। জিনিসটা তৈরি করতে বেশি সময় লাগলো না তার। নিচে কফিনগুলো ফাঁকা, তবে নাড়াচাড়ার ফলে কয়েকটা কফিন খানিকটা তুবড়ে গেল। সয়ারের কফিনটা সব থেকে বেশি শক্তপোক্ত, ফলে সেটা রাখতে হবে সব থেকে উপরে। হাতের স্পর্শে কফিনটা খুঁজে নিল সে। কিছুক্ষণ বসে রইল, হাতটা ব্যথা হয়ে গেছে, পেশিগুলো ফুলে উঠছে বারবার। সেটা কিছুটা ঠিক হতেই একেবারে উপরের প্ল্যাটফর্মে উঠে দাঁড়ালো বারুই। গোটা ভল্ট জুড়ে হাতুড়ির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। বাইরে সেই শব্দ ঘোড়ার কানে যেতে মনে হলো মৃদু শব্দে সেও উৎসাহিত করতে চাইছে বারুইকে। খানিক পরে ঘন সন্ধে নামল, কালো মেঘের দল এসে ঢেকে ফেলল চাঁদটাকে। যদিও এখন ঠিক কতটা পাথর ভাঙা হয়েছে বোঝা যাচ্ছে না, তাও বারুইয়ের মনে হলো মাঝরাতের আগেই এখান থেকে বেরোনোর মতো একটা গর্ত সে খুঁড়ে ফেলতে পারবে। মাঝে মাঝে ভাঙা পাথরের টুকরো এসে লাগলো তার মুখে। শেষে এত বড় একটা গর্ত তৈরি হলো যে কিছুটা ভিতরে ঢুকে সে খুঁড়তে হলো তাকে। অতিরিক্ত নড়াচড়ার ফলে পায়ের ঠিক নিচের কফিনটা ক্যাচ কোচ করে উঠল কয়েকবার। মাঝরাতের কাছাকাছি এসে বারুই বুঝতে পারল এবার সে কড়ি বর্গা দিয়ে বেরিয়ে যেতে পারবে। তবে এতক্ষণে দুটো হাত আর মাথা ভয়ানক রকম ক্লান্ত হয়ে পড়েছে, কপালের শিরাগুলো তপ তপ করে চলেছে একটানা। নিচে নেমে এসে ভল্টের একটা কোণে বসে জিরিয়ে নিল কিছুক্ষণ। এতক্ষণে ঘোড়ার চিৎকার আরো জোরে শোনা যাচ্ছে। তাও নিজের মনকে খুশি হতে দিল না পারুই। তোবড়ানো কফিনগুলোর উপর উঠতে উঠতে তার মনে হলো নিজের ওজন যেন আগের থেকে বেশ কিছুটা বেড়ে গেছে। বিশেষ করে একেবারে উপরের কফিনে ওঠার সময় পায়ের নিচের ক্যাচ কোচ শব্দটা আগের থেকে কয়েক গুণ বেশি তীব্রতায় বেজে উঠল তার কানে। ঠিক এই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। শরীরের ভারে তার পায়ের নিচের কফিনের ডালাটা ভেঙে গেল। জলধর বাড়ুই এসে পড়ল দু ফুট নিচে এমন একটা সমতলে যার কথা সে আগে কল্পনাও করেনি। এখন তার পায়ের নিচে একটা মানুষের ঠান্ডা মৃত শরীর, সে স্পর্শ চামড়ায় লাগতেই শিউরে উঠল। সে কোনো রকমে কফিনের দুটো প্রান্ত ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই মনে হলো দুটো গোড়ালির কাছে কিছু একটা চেপে ধরেছে, তাকে টানছে নিচের দিকে। সেদিন রাতে প্রথমবারের মতো ভয় পেল জলধর বারু। বারবার পা ঝাড়া দিয়েও জিনিসটাকে গোড়ালি থেকে সরাতে পারল না সে। তীব্র যন্ত্রণার মধ্যেও সম্ভাবনাটা ফুটে উঠল মাথায়। কফিনের ভিতরে বেরিয়ে থাকা কয়েকটা পেরেক একসঙ্গে ঢুকে গেছে তার পায়ের ভিতর। মনে হলো যন্ত্রণায় শরীর অবশ হয়ে আসছে। কোনো রকমে পা ছাড়িয়ে এসে এক লাফে উঠে এলো সেই কড়িবর্গার ভিতর। আহত সরীসৃপের মতো বুকে হাঁটতে লাগলো প্রাণ ভয়ে। গর্ত বেয়ে নেমে এসে মাটিতে পড়েও সে দাঁড়াতে পারল না, সেইভাবে বুকে হেঁটেই এগিয়ে যেতে লাগলো সেমেটারি লজের দিকে। সে রাতে চাঁদটাও বুঝি কোনো ভয়াবহ দৃশ্য দেখে উধাও হয়েছিল। বারুইয়ের গোড়ালি বেয়ে অঝোর ধারায় রক্ত নেমেছে, মাটি ভিজতে লাগলো সেই রক্তের স্রোতে। তার অবাধ্য আঙুলগুলো বারবার ভিজে মাটি আঁকড়ে ধরতে লাগলো। থেকে থেকে পেছন ফিরে দেখতে লাগলো জলধর কেউ তাকে তাড়া করেছে কিনা। আধ ঘন্টা পরে ক্লান্ত শরীরে ডাক্তার দাশগুপ্তর দরজায় কড়া নাড়ল পারুই। দাশগুপ্ত দরজা খুলে তাকে বিছানায় শুয়ে দিয়ে কিছু ওষুধপত্র দিয়ে শান্ত করলেন তাকে। বারুইয়ের তখনও জ্ঞান ছিল, কিন্তু তার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না, কেবল রক্ত, হাত আর অস্পষ্ট কিছু কথা বলে উঠছিল মাঝে মাঝে। বারুই কিছুটা সুস্থ হতে দাশগুপ্ত তাকে কিছু প্রশ্ন করেন। তার চোখ গিয়ে পড়ে গোড়ালির ক্ষতটার দিকে। তড়ি ঘড়ি সেটা পরিষ্কার করার পর ক্ষতগুলো ভালো করে দেখতে গিয়ে ডাক্তারের ভুরু কুঁচকে যায়। তার মুখে কিছু ভয়ের রেখা দেখা যায়, সেগুলোর উপর তিনি এমনভাবে ব্যান্ডেজ জড়াতে থাকেন যেন ভয় পেয়ে যত দ্রুত সম্ভব চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে চাইছেন দাগগুলো। ব্যান্ডেজ করার পরেও তার মুখ থেকে সেই ভয়টা সরে না। বারুইয়ের মুখ থেকে সমস্ত ঘটনাটা না শোনা অবধি শান্তি হয় না তার।
তোমার পরিষ্কার মনে আছে উপরের কফিনটা সয়ারের ছিল?
শ্বাস নিতে নিতে বলে বারুই, ওটা শক্ত ছিল বলেই সব থেকে উপরে রেখেছিলাম। ফেনার আর সয়ারের কফিন আমি তো নিচে হাতেই বানিয়েছিলাম। সয়ারের কফিনের কথা ভাবতেই একটা খটকা লাগে ডাক্তার দাশগুপ্তর। তিনি এ গ্রামের একমাত্র চিকিৎসক, ফলে ফেনার আর সয়ার দুজনের অন্ত্যেষ্টিতেই উপস্থিত ছিলেন তিনি। একটু ভেবে চিনতে তিনি বলেন,
আমার যতদূর মনে পড়ছে সয়ার আর ফেনারের কফিন দুটো একই মাপের ছিল, অথচ সয়ার লোকটা বেশ লম্বা চড়া ছিল, ফেনার ছিল বেটে খাটো। তাহলে সয়ারের বডি তো কফিনে ঢোকার কথা নয়।
কি যেন একটা ভাবনা আসে ডাক্তারের মনে। ঘণ্টা দুয়েক পরে কি মনে হতে ভ্রুকুটি করে ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। যাবার আগে বলে গেলেন, বারুইয়ের পায়ের ক্ষত কাঠের ফাঁকে আটকে যাওয়া কোনো আলগা পেরেক ফুটেই হয়েছে। এও বললেন আর কোনো ডাক্তার যেন বারুই না দেখায়। এই উপদেশ তিনি কেন দিয়েছিলেন তা বারুই নিজেও বুঝেছিল কদিন পরে। এরপর বাকি জীবন জলধর বারুই একটু খুঁড়িয়ে হেঁটেছেন। তবে সব থেকে বড় আঘাত হয়তো লেগেছিল তার মনে। এক সময়ের যুক্তিবাদী একরোখা মানুষ থেকে ভয়ার্ত অন্তর্মুখী হয়ে পড়েন তিনি। ঘোড়াটাকে সে ঘটনার পরই বেচে দেন, অন্য কোনো ব্যবসা শুরু করেন। কিন্তু এ ঘটনার একটা ছাপ তার বাকি জীবনের উপর থেকে যায়। খানিকটা ভয়, খানিকটা গ্লানি থেকেই তার মদ্যপানের পরিমাণ বেড়ে ওঠে। সেদিন রাতে ঘর থেকে বেরিয়ে আসার পরে মনের খটকাটা ভাবিয়ে তোলে ডাক্তারকে। মিনিট খানেকের মধ্যে একটা লণ্ঠন নিয়ে সেই রিসিভিং টুম্বের কাছে ফিরে যান তিনি। এতক্ষণে সেই খসে পড়া পাথরের দেওয়ালের উপর গোল চাঁদ নেমে এসেছে। বাইরে থেকে ল্যাচে খানিকটা চাপ দিতেই খুলে যায় দরজাটা। দরজার সামনেই জমাট বাঁধা কফিনগুলোকে সরিয়ে ফেলেন ডাক্তার। একটা চাপা অস্বস্তি ঘিরে ফেলতে শুরু করে তাকে। উল্টে পড়া কফিনগুলোর মধ্যেই কিছু একটা চোখে পড়ে তার। সঙ্গে সঙ্গে গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে আসে। দ্রুত লজে ফিরে গিয়ে বারুইকে জাগিয়ে তোলেন তিনি। তার মুখের কাছে মুখ এনে অস্থির ভয়ার্ত গলায় কিছু ছেঁড়া ছেঁড়া শব্দ উচ্চারণ করতে থাকেন।
ওই কফিন ডাব, ওটা ওটা সয়ারের কফিন জলধর। আমি আমি আগেই জানতাম সয়ারের সয়ারের দাঁতগুলো আমি চিনি। সামনের দিকে একটা দাঁত ছিল না ওর। তোমার তোমার এই ক্ষতগুলো কখনো দেখিও না কাউকে। সয়ারের শরীরের প্রায় কোনো অংশই আর অবশিষ্ট নেই, কিন্তু প্রতিহিংসা, কি সাংঘাতিক প্রতিহিংসা মানুষটার! ওর মুখে মুখে ও প্রতিশোধ নিতে ছাড়েনি জলধর, প্রতিশোধ নিয়েছে তোমার উপর।
প্রতিশোধ? কিন্তু কি করেছি আমি?
বারুই অবাক গলায় জিজ্ঞেস করে।
কি করেছো তুমি নিজেও জানো জলধর। সয়ার একটা স্কাউন্ড্রেল ছিল, লোনের ব্যাপারে তোমাকে অপমান করেছিল, তাতে তোমারও রাগ ছিল ওর উপর। তাই আলাদা করে ওর শরীরের মাপে কফিন তুমি বানাওনি, ফেনারের মাপে বানানো কফিনে ওকে ঠাঁই দাও। একটু আগে পাটা মুক্ত করে তুমি যখন উঠে আসো তখন সয়ারের কফিনটা নিচে পড়ে যায়। আমি গিয়ে দেখে এসেছি সেখানে, ওর মৃতদেহের মাথাটা ভেঙে গেছে, একটা পচা মাংসের তলাতে পরিণত হয়েছে দেহটা। কিন্তু তার মধ্যেও একটা জিনিস আমার চোখ এড়ায়নি, তুমি তোমার প্রাপ্য পেয়েছো বারুই। তুমি ফেনারের কফিনে দীর্ঘদেহী সয়ারকে সমাধিস্থ করতে ওর পায়ের গোড়ালি অবধি কেটে নিয়েছিলে, আর তোমার পায়ের দাগগুলো পেরেকের নয়, দাঁতের।
নো ক্রাইম গোজ আনপানিশড, সমস্ত অপরাধেরই শাস্তি আছে। যে অপরাধ আমরা জীবিত মানুষের উপর করি, জীবিত মানুষের থেকেই সেই অপরাধের শাস্তি ফিরে আসে আমাদের কাছে। কিন্তু মৃত মানুষের উপর যে অপরাধ হয়, সে অপরাধের শাস্তি দেবার জন্য কে থাকে? এ প্রশ্ন রেখেই বিদায় নিচ্ছি আজ। শুনছিলেন HP লাভক্রাফ্টের গল্প ইন দ্য ভল্ট অবলম্বনে কফিন রাখার ঘরে। আমাদের ভিডিওটা স্পন্সর করার জন্য বিশেষ ধন্যবাদ দেবমাল্য ঘোষ, সৌম্যজিৎ বিশ্বাস, বং টিচার্স ও দেবাত্রী চ্যাটার্জিকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।